বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 12 ফেব্রুয়ারি, 29 মাঘ এবং ফার্সি 23 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদ্র 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পশ্চিম এশিয়া সফর সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে একযুগেও মেলেনি সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার, তদন্ত রিপোর্ট জমা পড়ে না আদালতে, এ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জনের পর প্রান্তিক আয়োজনে রয়েছে কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, চলমান গাজা যুদ্ধই শেষ যুদ্ধ নয়, ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের বিমান ও স্থল হামলায় নারী শিশুসহ শত শত ফিলিস্তিনি হতাহত, 2 পণ্যবন্দি নিহত। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মিয়ানমার থেকে আসা সেনাদের দ্রুত ফেরত পাঠানো হবে, রোহিঙ্গা ইস্যুতেও হয়েছে ঐক্যমত্য। এবং ভারতের কৃষকদের বিক্ষোভ আন্দোলন কর্মসূচির পরিপ্রেক্ষিতে দিল্লিতে 12 মার্চ পর্যন্ত সমস্ত বড় সমাবেশ নিষিদ্ধ, 144 ধারা জারি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, চলমান গাজা যুদ্ধই শেষ যুদ্ধ নয়, ফিলিস্তিনি ভূখণ্ড দখলে চলে যাওয়ার পর থেকেই ফিলিস্তিনি জাতি দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ করে এসেছে এবং এই ভূখণ্ড পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। সিরিয়ার রাজধানী দামেশকে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে তিনি গতরাতে একথা বলেন। গতরাতে দামেশকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর 15 জন প্রতিনিধি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তিনি আরও বলেন, 7 অক্টোবরের আল আকসে তুফান অভিযানের পর ইসরায়েল পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। আমেরিকার সাহায্য সহযোগিতা না থাকলে এই বিপর্যয় আরও স্পষ্ট হয়ে উঠত। বৈঠকে ফিলিস্তিনের সংগ্রামী নেতারা ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য ইরানের প্রশংসা করে বলেন, আমেরিকার সর্বাত্মক সহযোগিতা সত্ত্বেও গাজা যুদ্ধে ইসরায়েল নারী ও শিশুসহ নিরাপরাধ ফিলিস্তিনিদের হত্যা করা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি। গাজা এ পর্যন্ত ফিলিস্তিনিরাই বিজয়ী পক্ষ বলে তারা মন্তব্য করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ বলেছেন, আজ গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের পাশাপাশি পশ্চিমা দেশগুলি মারাত্মক অচলাবস্থার মুখে পড়েছে। এই অচলাবস্থা থেকে বের করে ইসরায়েলকে রক্ষা করার জন্য পশ্চিমা দেশগুলো ফিলিস্তিন, সিরিয়া ও লেবাননের উপর আগ্রাসন চালাতে তেল আবিবকে সবুজ সংকেত দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এসব মন্তব্য করেন। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, আমাদেরকে নিজেদের সর্বোচ্চ সক্ষমতা নিয়ে ফিলিস্তিনি জনগণের পাশে থাকতে হবে, কারণ ফিলিস্তিনিরা চলমান যুদ্ধে যা অর্জন করেছে তা বিগত কয়েক দশকেও অর্জিত হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক দেশগুলো সফরের অংশ হিসেবে রোববারই বৈরুত থেকে দামেস্কে উড়ে যান। সিরিয়া সফর শেষে তিনি আজ কাতারে গেছেন। অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের বিমান ও স্থল হামলায় নারী শিশুসহ শত শত ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ঘন বসতিপূর্ণ রাফা শহরে ইহুদিবাদী বাহিনীর আগ্রাসনের পরিকল্পনার ব্যাপারে বিশ্বব্যাপী নিন্দা প্রতিবাদ সত্ত্বেও নেতানিয়াহুর সরকার এই বর্বর হামলা চালালো। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানিয়েছে, রাফা শহরে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও মসজিদে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় এ পর্যন্ত শতাধিক বেসামরিক মানুষ শহীদ এবং কমপক্ষে 230 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে কয়েক ডজন মানুষ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় যে বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন তাদের চিকিৎসা দেওয়ার সামর্থ্য গাজার হাসপাতালগুলোর নেই। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের কাছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অতর্কিত হামলায় 11 ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার পর রাফা শহরে এই হামলা চালানো হল। গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা বর্ষণে ঘর বাড়ি হারানো প্রায় 24 লাখ লোকের বেশিরভাগই এখন অবস্থান করছেন রাফা শহরে। আজ ভোররাতে ইসরায়েলি হামলার পর শহরটির বিভিন্ন এলাকা থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়। রাফার 14টি বাড়ি এবং 3টি মসজিদে চালানো হয় এই বর্বর বিমান হামলা। ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফা শহরে হামলা চালানোর প্রস্তুতি নিতে গত শনিবার ইসরায়েলি বাহিনীর প্রতি নির্দেশ জারি করেন। এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল রাফা শহরে স্থল অভিযান শুরু করলে তেল আবিবের সঙ্গে পণবন্দি মুক্তির আলোচনা বাতিল করা হবে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের গত 96 ঘণ্টার বিমান হামলায় 2 ইসরায়েলি পণবন্দি নিহত ও অপর 8 আহত হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড এ তথ্য জানিয়েছে। নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে রোববার রাতে কাসাম ব্রিগেড এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আহত ইসরায়েলি পণবন্দীদের অবস্থা ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে, কারণ তাদের উপযুক্ত চিকিৎসা সেবা দেয়া সম্ভব হচ্ছে না। ইহুদিবাদীদের নিরবচ্ছিন্ন বোমাবর্ষণে আহত পণবন্দীদের জীবন নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছে তার দায়ভার তেল আবিবকে বহন করতে হবে। এর আগে ইসরায়েলের প্রধান সেনা মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, গাজায় আটক পণবন্দীদের মধ্যে 31 জনের মৃত্যু হয়েছে এবং এসব ব্যক্তির পরিবারবর্গকে সে তথ্য জানানো হয়েছে। তেল আবিব দাবি করছে, গাজায় এখনও অন্তত 130 ইসরায়েলি পণবন্দী আটক রয়েছে। আপনার বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মিয়ানমার থেকে আসা সেনাদের দ্রুত ফেরত পাঠানো হবে। রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়েও মিয়ানমার বাংলাদেশ ঐক্যমত্যে পৌঁছেছে বলেও তিনি জানিয়েছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
মিয়ানমার থেকে আসা সেনাদের দ্রুত ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত সফর বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন তিনি। বলেন, রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। মিয়ানমার বাংলাদেশ ঐক্যমত্যে পৌঁছেছে বলেও জানিয়েছেন তিনি। মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার ইস্যুতে ভারত সফরে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে এখন যে সংঘাত চলছে সেই সংঘাতের কারণে আমাদের অঞ্চলে যে সংকট তৈরি হয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। বিশেষ করে মিয়ানমার থেকে যেসব রোহিঙ্গাকে বিতাড়িত করা হয়েছে তাদের নাগরিক অধিকার দিয়ে সেখানে ফেরত নেওয়ার বিষয়ে ভারতের সহায়তা কামনা করা হয়েছে। মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ ভারত কিভাবে একসঙ্গে কাজ করবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা তাদের সঙ্গে বর্ডার শেয়ার করি। সুতরাং মিয়ানমারে যদি কোনো পরিস্থিতির উদ্বেগ ঘটে তাহলে সেটি আমাদের দেশকে যেভাবে ক্ষতিগ্রস্ত বা উদ্বিগ্ন করে তাদেরকেও উদ্বিগ্ন করে। সুতরাং দুই দেশেরই যেহেতু উদ্বেগ প্রতিবেশীকে নিয়ে, তাই আমরা একসঙ্গে কাজ করার অনেক বিষয় রয়েছে।
মিয়ানমার থেকে যে সমস্ত তাদের বর্ডার সিকিউরিটি গার্ডের এবং সেনাবাহিনীর সদস্য এবং তাদের পরিবারের সদস্য যারা এসেছে তাদেরকে খুব সহসা আমরা ফেরত পাঠাবো বলে আমরা ঐক্যমতে পৌঁছেছি।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে কাতারে মৃত্যুদণ্ড পাওয়া 8 ভারতীয় নৌসেনাকে মুক্তি দেওয়া হয়েছে। সম্প্রতি তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল কাতারের আদালত। এরপর ভারতের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা চালানো হয়। অবশেষে তাদের মুক্তি দেওয়া হয়েছে। কাতারের এই সিদ্ধান্ত ভারতের পক্ষে কূটনৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে। আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ওই 8 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে 7 জন এরই মধ্যে দেশে ফিরেও এসেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে কাতারের সংস্থায় কর্মরত 8 সাবেক নৌসেনা কর্মকর্তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। ওদের মধ্যে 7 জন এরই মধ্যে দেশে ফিরেছেন। এদিকে ভারতের দিল্লিতে কৃষকদের বিক্ষোভ আন্দোলন কর্মসূচির পরিপ্রেক্ষিতে দিল্লিতে 12 মার্চ পর্যন্ত সমস্ত সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। দিল্লি পুলিশ পুরো রাজধানীতে 144 ধারা জারি করেছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
কৃষকদের বিক্ষোভ আন্দোলন কর্মসূচির পরিপ্রেক্ষিতে দিল্লিতে 12 মার্চ পর্যন্ত সমস্ত বড় সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। দিল্লি পুলিশ পুরো রাজধানীতে 144 ধারা জারি করেছে। দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা জারি করা আদেশ অনুসারে জাতীয় রাজধানীতে ট্রাক্টর প্রবেশও নিষেধাজ্ঞা রয়েছে। বন্দুক ও দাহ্য পদার্থ বহনের পাশাপাশি ইট পাথরের মতো অস্থায়ী অস্ত্র বহনের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাবের বেশিরভাগ কৃষক ইউনিয়ন ফসলের জন্য ন্যূনতম সমর্থন মূল্যের গ্যারান্টি দেওয়ার জন্য একটি আইন করা সহ তাদের বিভিন্ন দাবি মেনে নিতে কেন্দ্রীয় সরকারকে চাপ দিতে 13 ফেব্রুয়ারি দিল্লি কর্মসূচির ডাক দিয়েছে। পুলিশ সড়ক অবরোধ করতে ক্রেন ও অন্যান্য ভারী যানবাহন মোতায়েন করেছে। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতা প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক আজ সোমবার রেডিও তেহরানকে বলেন,
জনগণ সড়ক অবরোধ করে, এখন সরকার সড়ক অবরোধ করতে শুরু করেছে। এই জিনিস দেশে নজিরবিহীন। তারা কিছু চাইছেন না, তারা চাইছেন যে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য। এই লড়াই একদিনের না, একদিনে শুরু হয়নি, সুতরাং একদিনে শেষ হবে না। দিল্লিতে জমায়েত না করতে দিল, মানুষের মনে মনে এই জমায়েত এবং প্রতিরোধের ডাক পৌঁছে যাবে।
জানা গেছে দিল্লি চলো আন্দোলন কর্মসূচির জন্য পাঞ্জাব ও হরিয়ানা থেকে কৃষকরা রওনা হতে শুরু করেছেন। কৃষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতে সতর্কতা জারি করা হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
আবারও ফিরে এলাম রাতের সান্ধ্য বিশ্ব সংবাদে। গাজা উপত্যকায় হামাস সহ ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো রাতে আটক ইসরায়েলি পণ্যবন্দীদের মুক্ত করার আলোচনায় প্রকৃত অগ্রগতি অর্জিত হয়েছে বলে মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা দাবি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তিনি বলেছেন, গত কয়েক সপ্তাহ ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ওই কর্মকর্তা বলেন, রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে 45 মিনিট ধরে ফোন আলাপ হয়েছে। ওই আলাপের মূল বিষয় ছিল পণ্যবন্দী মুক্তির সম্ভাব্য চুক্তি। ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনে গাজা উপত্যকা ও জর্দান নদীর পশ্চিম তীরের অর্থনীতি ধসে পড়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর প্রধান ক্রিস্টালিয়া জিওজেভা। তিনি বলেছেন, শুধুমাত্র টেকসই শান্তি এই পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে। তিনি গতকাল দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে দেওয়া এক বক্তব্যে এ মন্তব্য করেন। জিওজেভা বলেন, যুদ্ধ চলতে থাকায় ফিলিস্তিনের অর্থনীতির ভবিষ্যৎ প্রতিনিয়ত অন্ধকার থেকে অন্ধকারতর হচ্ছে। তিনি, যদি রাজনৈতিক সমাধানের মাধ্যমে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠা করা যায় তাহলেই কেবল এই অবস্থার পরিবর্তন ঘটবে। পাকিস্তানের জাতীয় নির্বাচনের পর সরকার গঠন নিয়ে বিভিন্ন দলের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। নানা সম্ভাবনা নিয়ে আলোচনার পর এবার ক্ষমতা ভাগাভাগির আওতায় অর্ধমেয়াদে পালাক্রমে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার সম্ভাবনা ভেবে দেখছে নওয়াজ শরীফের PMLN ও বিলাওয়াল ভুট্টোর PPP। সংবিধান মোতাবেক নির্বাচনী দিনের পর থেকে 3 সপ্তাহ বা 29 ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলোকে সরকার গঠন করতে হবে। স্বতন্ত্রদের পর নির্বাচনের দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান মুসলিম লীগ নেওয়াজ ও তৃতীয় স্থান পাওয়া পাকিস্তান পিপলস পার্টি সরকার গঠনে পরস্পরকে সহযোগিতা করার বিষয়ে সম্মত হয়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পশ্চিম এশিয়া অঞ্চলে যখন নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা অব্যাহত রেখেছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান নতুন করে লেবানন এবং সিরিয়া সফর করছেন। তার এই সফরের গুরুত্ব নিয়ে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আক্তার।
পশ্চিম এশিয়া অঞ্চলে যখন নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা অব্যাহত রেখেছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান নতুন করে লেবানন এবং সিরিয়া সফর করেছেন। এছাড়া কথা রয়েছে যে তিনি দামেস্ক থেকে কাতারও সফর করবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এমন সময় পশ্চিম এশিয়া অঞ্চল সফর করছেন যখন গাজা যুদ্ধের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। গাজায় ইসরায়েলের শাসক গোষ্ঠী অব্যাহত গণহত্যা চালিয়ে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ ইসলামী প্রতিরোধকামী আন্দোলন হামাসকে ধ্বংস এবং গাজার পর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা বাস্তবায়ন করতে পারেনি। তেল আবিব শাসক গোষ্ঠী তাদের পরাজয়ের ক্ষতিপূরণ নিতে এখন তারা রাফায় বর্বরতা চালানোর হুমকি দিচ্ছেন। এমত অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৈরুতে গিয়ে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসিরুল্লাহ, অন্যান্য প্রতিরোধকামী সংগঠনগুলোর নেতা এবং লেবাননের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং গাজা ও পশ্চিম এশিয়া অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এই বৈঠকে লেবাননের হিজবুল্লাহর মহাসচিব জোর দিয়ে বলেছেন যে ইহুদিবাদী শত্রুরা এখন এক বিরাট কৌশলগত সংকটে রয়েছে এবং তাদের চলমান আগ্রাসনে তারা কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। এই বৈঠকে আমির আবদুল্লাহিয়ান মনে করিয়ে দেন যে প্রস্তাবিত রাজনৈতিক উদ্যোগে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিরোধের গ্রহণযোগ্যতা, ফিলিস্তিনি ভূখণ্ড এবং এ অঞ্চলে প্রতিরোধের ভূমিকা ও তাদের দৃঢ় অবস্থানের ব্যাপারে ইঙ্গিত দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের সাথেও বৈঠকে অংশ নেন। ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা, হামাসের অন্যতম নেতা ওসামা হামাদান এবং ফিলিস্তিনের মুক্তির জন্য পিপলস ফ্রন্টের ডিপুটি সেক্রেটারি জেনারেল জামিল মাজারের সঙ্গে বৈঠকে তিনি গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধযোগ্য বন্ধ করার অগ্রাধিকারের কথা স্মরণ করে দেন। এছাড়া গাজার বিরুদ্ধে যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত রাজনৈতিক উদ্যোগ পরিচালনায় গাজার গৃহহীন জনগণকে সহায়তা প্রদান এবং ইহুদিবাদী বন্দীদের বিনিময়ে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্ত করার বিষয়ে ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করার উপর গুরুত্ব দেন। প্রকৃতপক্ষে এ অঞ্চলে প্রতিরোধের অক্ষ লেবাননের হিজবুল্লাহ আন্দোলন থেকে শুরু করে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এবং ইরাক ও ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন, তারা প্রত্যেকে তাদের সামর্থ্য ও সুযোগ সুবিধা অনুযায়ী বিভিন্ন সামরিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে ইহুদিবাদী শাসক গোষ্ঠী এবং মার্কিনীদের মোকাবেলা করে চলেছে।
এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে এক যুগেও মেলেনি সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার বিচার। এ সম্পর্কে এবার শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যার 12 বছর পার হলেও তাদের পরিবারের জন্য ন্যায় বিচার এখনও সুদূর পড়া হতো। জোড়া খুনের মামলায় আদালত তদন্ত কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বারবার তারিখ দেন, তবে কোনোবারই তদন্ত প্রতিবেদন আদালতে জমা পড়ে না। এই হতাশাজনক চক্র গত 12 বছর ধরে চলছে। এমন পরিস্থিতিতে অবিলম্বে সাংবাদিক সাগর ও রুনি হত্যার দ্রুত বিচার দাবি করেছেন সাংবাদিক নেতারা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন,
আমি কখনই কোনো সাংবাদিক হত্যার বিচার হতে দেখিনি এখন পর্যন্ত, 1977 সাল থেকে আজ পর্যন্ত দেখিনি। এটা হত্যার কাণ্ড হয় কিন্তু আর এটা কোনো শেষ হয় না।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের অপর অংশের সভাপতি ওমর ফারুক বলেন,
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বহুবার গিয়েছি, বহুবার বলেছি যে আপনি একটা সাংবাদিক হত্যার কারণগুলি কি এবং কেন বিচার হচ্ছে না, কেন আপনার আইনশৃঙ্খলা বাহিনী এটার ক্লু উদ্ঘাটন করতে পারছে না, সেই ব্যাপারে আপনি একটা স্পেশাল সেল গঠন করে দেন।
তবে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন,
অত্যন্ত সেনসিটিভ একটি মামলা, সো এইভাবেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে সকল উইন্ডো আছে সবগুলো আমরা পর্যালোচনা করে আমরা তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারী শনাক্ত করে আমরা পাশাপাশি মোটিভটাও অনেক ইম্পর্টেন্ট সেটাও আমরা শতভাগ নিশ্চিত করতেই মূলত আমাদের এই দেইটি হচ্ছে।
উল্লেখ্য, 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুনুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। সেই সময় ফ্ল্যাটটিতে বাবা মায়ের সঙ্গে ছিল তাদের একমাত্র সন্তান মাহির সরোয়ার মেঘ। তার বয়স ছিল তখন মাত্র 5 বছর। বাবা মায়ের সেই নৃশংস মৃত্যু নিয়ে এখনও অন্ধকারে 17 বছরের কিশোর মেঘ। আদৌ কি বাংলাদেশে মেঘের বাবা মা তার হত্যার প্রকৃত রহস্য ও অপরাধীদের বিচার দেখতে পাবে, সেই প্রশ্ন ঘুরপাক খায় কৈশোর পেরোনো মাহির সরোয়ার মেঘের মনে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর, প্রিয়জন।
প্রিয়জন, শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর, প্রিয়জন। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। আসরের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। আমিরুল মোমিনীন হজরত আলী আলাইহিস সালাম বলেছেন, কারো সম্পদের প্রবাহ বন্ধ হওয়ার কারণ হল দরিদ্র প্রার্থনাকারীদের কর্ণপাতহীনভাবে ত্যাগ করা।
আমরা সবাই দরিদ্র সাহায্য প্রার্থীর প্রতি সদয় হব, এ আহ্বান রেখে নজর দিচ্ছি ইমেইল ও ডাকযোগে আসা চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা চুপি থেকে, আর পাঠিয়েছেন মোহাম্মদ হাফিজুর রহমান। ইরানের সর্বস্তরের জনগণের প্রতি 45তম বিজয় বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, 1979 সালের 11 ফেব্রুয়ারি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে মার্কিন তাবেদার স্বৈর শাসক রেজা শাহ পাহলভি সরকারের পতন ঘটিয়ে ইরানে ইসলামী বিপ্লব বিজয়ী হয়েছিল। মার্কিন মদতপুষ্ট স্বৈরতান্ত্রিক শাহ সরকারের চূড়ান্ত পতনের মধ্য দিয়ে ইরানের প্রায় 2500 বছরের প্রাচীন রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে এবং ইসলাম ধর্মভিত্তিক জনগণের শাসন ব্যবস্থা চালু হয়। সেই থেকে প্রতি বছরই ইয়ামুল্লাহ বা আল্লাহর দিবস হিসেবে ঘোষিত এই দিবস পালন করে আসছে ইরানি জাতি। মহান বিপ্লবের প্রতি ইরানিদের সমর্থন এবং অবিচল আনুগত্য ও অঙ্গীকারাবদ্ধতা আমাদের মনকে উৎফুল্ল করে। তাই ইসলামী বিপ্লবের 45তম বর্ষপূর্তি উপলক্ষে ইরানের মানুষের প্রতি শ্রদ্ধা ও সালাম জানাই।
ইরানের ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে মতামত জানিয়ে ইমেল পাঠানোই ভাই হাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেলটি এসেছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থেকে, আর পাঠিয়েছেন আই আর আইবি ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস। তিনি লিখেছেন, ইসলামী বিপ্লবের মহানায়ক ইমাম আয়াতুল্লাহ খোমেনির 15 বছরের নির্বাসিত জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গ্রন্থিত গত 1 ফেব্রুয়ারির রংধনু আসরটি শুনলাম। রংধনু বিশেষ এ পর্বে ইরানে ইসলামী বিপ্লবের প্রেক্ষাপট, ইমাম খোমেনির ব্যক্তিত্ব, শাসক রেজা শাহ পাহলভির দুঃশাসন, তার অন্যায় কর্মকাণ্ড, জনগণের উপর জুলুম অত্যাচারের কাহিনী অবগত হলাম। আর ভালো লাগলো ইমামের শিশুপ্রীতি এবং তাঁর প্রতি শিশু কিশোরদের ভালোবাসার কথা জেনে। ইমামের স্বদেশে আগমনের পর থেকে পরিবর্তিত অবস্থা নিয়ে শিশুশিল্পীর কণ্ঠে ফার্সি গানটি ছিল চমৎকার। এত চমৎকার, শিক্ষণীয় ও অনুসরণীয় রংধনু পর্বটি উপহার দেওয়ার জন্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা।
ভাই আব্দুল কুদ্দুস, ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গ্রন্থিত বিশেষ রংধনু আসরটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। তো সুন্দরভাবে মতামত জানিয়ে চিঠি লেখায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা ইরানের 45তম ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে একটি শুভেচ্ছা বার্তা শুনব। এটি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নৌপাড়া শিমুলিয়া থেকে নিজামউদ্দিন শেখ।
ইরানের ইসলামী বিপ্লবের 45তম বিজয় বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 1979 সালে ঘটা ইরানের ইসলামী বিপ্লব হচ্ছে একটি যুগান্তকারী ঘটনা। বিপ্লবের ইতিহাসে এটি ছিল তৃতীয় মহান বিপ্লব। এই বিপ্লবের ফলে মার্কিন মদতপুষ্ট স্বৈরতান্ত্রিক সরকারের চূড়ান্ত পতনের মধ্য দিয়ে ইরানে প্রায় 2500 বছরের প্রাচীন রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে এবং ইসলামী ভিত্তিক জনগণের শাসন ব্যবস্থা চালু হয়। তাই প্রতি বছর ইরানি জাতি এই দিনটি ইয়ামুল্লাহ বা আল্লাহর দিবস হিসেবে পালন করে আসছে। এই বিপ্লবের ফলে বিশ্বের প্রধান পরাশক্তি ও তার মিত্রদের নানান ষড়যন্ত্র ও কঠিন অবরোধের মধ্যেও অনেক দেশের চেয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে ইরান। আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে ইরানের বিস্ময়কর অগ্রগতি আন্তর্জাতিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে। আবিষ্কার ও উদ্ভাবনের ক্ষেত্রে ইরানের অবস্থান ও বর্তমান বিশ্বে দ্বিতীয়, ন্যানো প্রযুক্তিতে চতুর্থ, সাবমেরিন শিল্পে ষষ্ঠ, সামরিক ও বেসামরিক বিমান শিল্প, কৃত্রিম উপগ্রহ, মহাকাশ প্রযুক্তিতে অষ্টম, চিকিৎসা খাতে ও কৃষিতে দশম স্থানে রয়েছে, খেলাধুলায় 13তম এবং শিল্প খাতে 19তম অবস্থানে রয়েছে। এক কথায় বলতে গেলে ইসলামী বিপ্লবের গত 4 দশকেরও বেশি সময়ে ইরান বিজ্ঞানের প্রায় সমস্ত ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। আগামীতেও এই উন্নয়ন ধারা অব্যাহত থাকবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি।
ইরানের ইসলামী বিপ্লবের সাফল্য নিয়ে তথ্যবহুল বার্তাটি পাঠানোর জন্য নিজামউদ্দিন ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আসরের পরের মেলটি এসেছে বাংলাদেশের গোপালগঞ্জের জলির পাড় থেকে, আর পাঠিয়েছেন গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের সভাপতি বিধানচন্দ্র টিকাদার। তিনি লিখেছেন, আমি ও আমাদের ক্লাবের সকল সদস্যগণ নিয়মিত রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনে থাকি। বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত ও সাপ্তাহিক সকল পর্ব আমরা শুনি। চিঠিপত্রের আসর প্রিয়জন অনুষ্ঠান আমাদের অনেক প্রিয়। এই অনুষ্ঠানে আমাদের মেইল পড়া হলে অনেক ভালো লাগে। 29 জানুয়ারির প্রিয়জন অনুষ্ঠান শুনে অনেক আনন্দ পেলাম। কুষ্টিয়ার মখলেসুর রহমানের অডিও বার্তা শুনলাম, খুবই ভালো লেগেছে। প্রিয়জন শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা কান্ডারি হুশিয়ার অনেক ভালো লেগেছে।
চিঠির শেষাংশে বিধান দেয় একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করেছেন, লিখেছেন, আমি নিয়মিত ভারতে যাই এবং সেখানকার শ্রোতাদের রেডিও তেহরান বাংলা বিভাগের ওয়েবসাইট পার্টস্টোরের সাথে সংযোগ করিয়ে দেই। এছাড়া আমি বাংলাদেশ ও ভারতের শ্রোতাদেরকে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনতে বলি।
ভাই বিধানচন্দ্র টিকাদার, রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধির পাশাপাশি পার্স টুডে ওয়েবসাইটের সঙ্গে নতুন পাঠকদের সংযোগ করিয়ে দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি আবারও লিখবেন। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশিস গোপ পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলা আমার জীবনে প্রাণ ভোমরা, তার অসাধারণত্ব আমাকে মুগ্ধ করে, তার জ্ঞানের মৌলিক গুণাবলী অতি সহজেই হৃদয়ে স্থাপন করে এক অনাবিল আনন্দ এনে দেয়, সেই সাথে আধ্যাত্মিকতার উন্নতি ঘটিয়ে জীবনকে প্রাণবন্ত করে তোলে। এরপর এ শ্রোতাবন্ধু জানিয়েছেন, গত 3 ফেব্রুয়ারি রেডিও তেহরান প্রচারিত ইসলামী বিপ্লবের গৌরবময় অগ্রযাত্রা শীর্ষক আলোচনাটি তার খুব ভালো লেগেছে।
রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য ভাই দেবাশিস গোপ আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা, মূলত বিশ্বের খবরাখবর জানা ছাড়াও ইরান সম্পর্কে জানার জন্যই আমি রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে থাকি। ইরান বিশ্বের অন্যতম বৃহৎ ও শক্তিশালী মুসলিম দেশ, এর বৈচিত্র্যময় ভূপ্রকৃতি ও উন্নত সংস্কৃতি আমাদের আকৃষ্ট করে। আজকের অনুষ্ঠানে আমি ইরানের বিখ্যাত কিশ দ্বীপের সংক্ষিপ্ত পরিচিতি জানতে চাই।
ভাই শাহাদত হোসেন, আপনার প্রশ্নের উত্তরে বলছি, বিশ্বে যতগুলো সুন্দর প্রবাল দ্বীপ আছে সেগুলোর মাঝে কিশ সুন্দরতম প্রবাল দ্বীপ হিসেবে পৃথিবীব্যাপী সমাদৃত। 90 বর্গ কিলোমিটারের চেয়ে বেশি আয়তন বিশিষ্ট কিশ দ্বীপটি ইরানের দক্ষিণাঞ্চলে প্রায় 18 কিলোমিটার উপকূল জুড়ে বিস্তৃত। কিশ দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অনন্য সাধারণ। প্রশান্ত উপকূলে বালির চরাচর, বিশাল সমুদ্রের নীল বুকে পানির অবিরাম দোলা আর ফেনায়িত তরঙ্গের তীরে এসে মিশে যাওয়া সব মিলিয়ে অসাধারণ এক পরিবেশ। এত স্বচ্ছ এখানকার পানি যে পানির নিচের রেণুগুলো পর্যন্ত কাঁচের টুকরার মতো ঝলসে ওঠে। এর বাইরে প্রাকৃতিক সবুজ পরিবেশ তো রয়েছেই, বছরের প্রায় 7 মাস সবুজ শ্যামল এই নয়নভিরাম প্রকৃতির সৌন্দর্য বিরাজ করে এখানে।
কিশদ্বীপ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরা হলো, এ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে পার্স টুডের ওয়েবসাইটে, আগ্রহীরা পড়ে নিতে পারেন। ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাপড়া থানার গোংরা গ্রাম থেকে হীরামন শেখ পাঠিয়েছেন পরের মেলটি। তিনি লিখেছেন, গত 8 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রেডিও তেহরান বাংলা থেকে প্রচারিত সকল অনুষ্ঠান শুনলাম, তার মধ্যে মহানবীর রিসালাতের আনুষ্ঠানিক মিশন শুরুর বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। ধন্যবাদ রেডিও তেহরান বাংলা বিভাগকে এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।
মহানবীর রিসালাতের আনুষ্ঠানিক মিশন শুরুর বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। আশা করি নিয়মিত আপনার লেখা পাব।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ি থেকে মোহাম্মদ আতাউর রহমান পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি লিখেছেন, ইরান ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা নিয়ে খুবই চিন্তায় ছিলাম, কারণ বর্তমান সময়ে ভাইয়ে ভাইয়ে মিলে মিশে থাকার কথা রেডিও তেহরানের উভয় দেশের মধ্যে শান্তি বিনিময়ের কথা শুনে ভালো বোধ করছি। আমি চাই বিশ্ব মুসলিম উম্মা একটি পরিবারের রূপ নিক, কারণ মুসলিম বিদ্বেষীদের জব্দ করার জন্যে আমাদের শীঘ্রই সংঘবদ্ধ হতে হবে।
ভাই মোহাম্মদ আতাউর রহমান, সমসাময়িক বিষয়ে মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন। বাংলাদেশের রংপুর শহরের পূর্ব গোয়ালু থেকে ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের রংপুর বিভাগের সভাপতি। তিনি লিখেছেন, অকুতুব হয় রেডিও তেহরানের অনুষ্ঠানগুলো শ্রোতাদের যেমন আত্মিক শক্তি বাড়ায়, তেমনি বাড়ায় দেহ ও মনের বল, সে সাথে সমৃদ্ধ করে জ্ঞানের ভাণ্ডার। শ্রোতাদের মনের যত চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ করে রেডিও তেহরান। কোরআন তেলাওয়াত, ধর্মীয় অনুষ্ঠান, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সংবাদপত্রের পর্যালোচনা, গুণীজনের জীবনী, বিনোদন সহ বিচিত্র অনুষ্ঠানের সমারোহের নাম রেডিও তেহরান। আর তাই তো রেডিও তেহরানের অনুষ্ঠানের অবস্থান এখন জনপ্রিয়তার শীর্ষে। চিঠির শেষাংশে এই শ্রোতাবন্ধু একটি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন আমাদের দেশের মতো ইরানে কি লাও পাওয়া যায়, সেগুলোর আকার আকৃতি এবং দাম কি রকম।
না ভাই, ইরানে বাংলাদেশে লাউ পাওয়া যায় না, তবে মিষ্টি কুমড়া পাওয়া যায়। ইরানে আমরা লাউ হিসেবে ছোট আকারের, দেখতে অনেকটা শশার মতো সবজি ব্যবহার করি, যা কাদু সবজ নামে পরিচিত। এগুলো প্রতি কেজি দাম 30-40 টাকা।
মোস্তাফিজুর রহমান ভাইয়ের প্রশ্নের জবাব দেওয়া হলো, আশা করি তার কৌতূহল মিটেছে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে এসএম নাজিমউদ্দিন পাঠিয়েছেন পরের মেলটি। তিনি লিখেছেন, গত 28 জানুয়ারি পার্স টুডের ওয়েবসাইট ও রেডিও তেহরানের খবর জানতে পারলাম যে ইসলামী প্রজাতন্ত্র ইরান সফলতার সাথে আরও 3টি নতুন স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে। এসব স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে কমপক্ষে 450 কিলোমিটার এবং সর্বোচ্চ 1100 কিলোমিটার উপরে অবস্থান করবে। মহাকাশ গবেষণায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের এই অগ্রগতি আমাদের মুগ্ধ করেছে। আমেরিকা ও পাশ্চাত্যের শত শত নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে বিজ্ঞানের ক্ষেত্রে এমন অগ্রগতি সত্যি বিস্ময়কর।
ভাই নাজিমউদ্দিন, মহাকাশ গবেষণা ইরানের সাফল্যের খবরটি আপনাদেরকে মুগ্ধ করেছে জেনে ভালো লাগলো। আশা করি পরবর্তী চিঠিতে অন্য কোনো বিষয়ে লিখবেন। আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের কুমিল্লা জেলার ঝাঁকুনিপাড়া থেকে, আর পাঠিয়েছেন মাহফুজুর রহমান। তিনি লিখেছেন, অতীতে মায়ানমারের আরাকান রাজ্যের আদ্যপান্ত নিয়ে রক্তাক্ত আরাকান নামে রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে ফিলিস্তিনের আদ্যপান্ত নিয়ে রক্তাক্ত ফিলিস্তিন শিরোনামে একটি ম্যাগাজিন প্রকাশ করার জোর দাবি জানাচ্ছি।
মাহফুজ ভাই অত্যন্ত সময় উপযোগী একটি প্রস্তাব দিয়েছে, বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। তো প্রস্তাবটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের নির্ধারিত সময় শেষ হয়ে এলো। বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি গান, দুর্গম গিরিকান্তার মরু শিরোনামে কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গানটি গেয়েছেন দিদারুল ইকবাল, ABM নোমান, আবদুল্লাহ বিন ফয়েজ ও এমাদুল ইসলাম।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই চিঠিপত্রের আজকের আসর থেকে।
দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে, পাড়ি নিতে হবে তরি পা। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান।
তিমিরাত্রি মাতৃমন্ত্রী শান্তির আশাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার অসহায় জাতি মরেছে ডুবিয়া জানে না সন্তর কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমূর্তি পর অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তর কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমূর্তি পর হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বল ডুবেছে মানুষ সন্তান মোর মার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার গিরি সংকট ভেরু যাত্রীরা গুরু গর যায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ গিরি সংকট ভেরু যাত্রীরা গুরু গর যায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারে তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাজ কান্ডারে তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাজ করে হানাহানি তবু চল টানি নিয়েছ যে মহাভার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পরাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা দেবে কোন বলিদান ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা দেবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার যাত্রীরা হুশিয়ার যাত্রীরা হুশিয়ার যাত্রীরা হুশিয়ার
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ আশা করছি আপনারা ভালো আছেন আজ ১২ই ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি পরে বিস্তারিত খবরে যাব প্রথমে বাংলাদেশের শিরোনাম সাগরণী হত্যাকাণ্ডে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শেষ করার আহ্বান সিপিজের প্রথম আলো বাড়তে পারে মন্ত্রিসভার পরিধি ইত্তেফাক ওবায়দুল কাদের বললেন পরিস্থিতি কখন কি হয় বলা যায় না মানবজমিন জীবনযাত্রার উচ্চ ব্যয় গ্রামে ফিরতে বাধ্য হচ্ছে মানুষ ডেইলি স্টার বাংলা কারাবন্দী ইমরান খানের দল এখন কোন পথে এগোবে যুগান্তরের শিরোনাম কলকাতার শিরোনাম ২০০টি কৃষক সংগঠনের অভিযান ঠেকাতে দিল্লিতে এক মাসের জন্য ১৪৪ ধারা জারি সীমানা অবরুদ্ধ আনন্দবাজার পত্রিকা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবেই ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে দাবি জয়শঙ্করের সংবাদ প্রতিদিন
কংগ্রেস ছাড়লেন অশোক চৌহান, গণশক্তি, সাসপেন্ড শুভেন্দু সহ ছয় বিধায়ক। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। পাকিস্তানের নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে দৈনিকগুলোতে গুরুত্ব সহ খবর পরিবেশিত হয়েছে। যুগান্তরের শিরোনাম, সরকার গঠন নিয়ে যে চারটা ঘটনা ঘটতে পারে পাকিস্তানে। এতে বলা হয়েছে, পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার, তবে ভোটগ্রহণ শেষ হলেও সরকার গঠন নিয়ে শুরু হয়েছে নানা নাটকীয়তা। সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো রাজনৈতিক দল, বরং রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। যে চারটি ঘটনা ঘটতে পারে তা হচ্ছে, জোট সরকার গঠন করতে যাচ্ছেন নওয়াজ শরীফ, কোনো দল সরকার গঠন করতে না পারলে সেনাবাহিনী পদক্ষেপ নিতে পারে, ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের অন্য দলে যোগ দিতে হবে, এবং সর্বশেষ পিপিপি ছাড়া জোট অসম্ভব। দলিটির অন্য একটি খবরের শিরোনামে লেখা হয়েছে, কারাবন্দী ইমরান খানের দল এখন কোন পথে এগোবে। সাগররণী হত্যাকাণ্ডে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শেষ করার আহ্বান সিপিজের প্রথম আলোর শিরোনামের খবরে লেখা হয়েছে, সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শেষ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজে। বিবৃতিতে বলা হয়, সাংবাদিক সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যার 12 বছর পূর্ণ হয়েছে গতকাল রোববার। মামলা তদন্ত প্রতিবেদন জমা দিতে কর্তৃপক্ষ 100 বারের বেশি ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে সিপিজে। সংগঠনটি বলেছে, সাগররণী হত্যা সরকারি তদন্তে গুরুতর অনিয়ম নিয়ে সিপিজে উদ্বিগ্ন। সিপিজের বিবৃতিতে বলা হয়, তারা এই হত্যা মামলা দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শেষ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করার জন্যও তারা আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে তারা অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজার বাজারে ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগররণী। সাগর সে সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাসরাঙ্গায় টিভিতে এবং রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। এত বছরেও বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন সিপিজে আজ সোমবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে। ওবায়দুল কাদের বললেন, পরিস্থিতি কখন কি হয় বলা যায় না। মানব জমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, পরিস্থিতি কখন কি হয় বলা যায় না, যুক্তরাষ্ট্রের নির্বাচনে কি হবে সেটি বোঝা যাচ্ছে না, সবকিছু মিলে 2024 সালে কি রেজাল্ট হচ্ছে তা বলা যাচ্ছে না। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, কথা বেশি না বলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, তবে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা যায় না, বিশ্ব পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করে। সেতুমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা করে বা সম্পর্ক নষ্ট করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না বাংলাদেশ। ভিন্ন কৌশলে রূপপুরের জন্য বেশ কিছু জিনিস আনা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা না হয়। বিএনপির 13 জন নেতা জেলে মারা গেছে এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, সেটি জানা নেই। কে কখন মারা গেছে সেই তথ্য কোথায় তার প্রমাণ দাবি করেন ওবায়দুল কাদের। বিএনপিকে পাত্তা দিচ্ছি না এমন না, কার অবস্থা কখন কি হয় তা বলা যায় না। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। 200টি কৃষক সংগঠনের অভিযান ঠেকাতে দিল্লিতে এক মাসের জন্য 144 ধারা জারি, সীমানা অবরুদ্ধ। আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে, মঙ্গলবার দিল্লি যাত্রার ডাক দিয়েছেন পাঞ্জাব হরিয়ানার হাজার হাজার কৃষক। তার আগেই তড়িঘড়ি দুটি বড় স্টেডিয়ামে অস্থায়ী জেল তৈরি করল হরিয়ানা সরকার। সিরসার চৌধুরী দলবীর সিং ইনডোর স্টেডিয়াম এবং ডাবুয়ালির গুরু গোবিন্দ সিং স্টেডিয়াম দুটিকে অস্থায়ী জেলে রূপান্তরিত করা হয়েছে। কৃষকেরা মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তাদের আটক করে ওই দুটি জেলে রাখা হবে বলে সূত্রের খবর। পাশাপাশি কৃষকদের কর্মসূচির আগে দিল্লিতে জারি করা হল 144 ধারা। এক মাস অর্থাৎ 12 মার্চ পর্যন্ত 144 ধারা জারি থাকবে রাজধানীতে। বিক্ষোভকারীরা যাতে অন্যান্য জেলা থেকে হরিয়ানায় ঢুকতে না পারেন সেই উদ্দেশ্যে রাজ্যের সীমানায় নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত 50 কোম্পানি পুলিশ মোতায়েন করেছে সে রাজ্যের সরকার। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবেই ভারত, অস্ট্রেলিয়ায় গিয়ে দাবি জয়শঙ্করের। সংবাদ প্রতিদিন পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবেই ভারত, অস্ট্রেলিয়া সফরে গিয়ে বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশের মাটিতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় আত্মবিশ্বাসী বিদেশমন্ত্রী জানান, বিষয়টি 100% নিশ্চিত, তবে ওই প্রাপ্তি সহজ হবে না, যেহেতু একাধিক রাষ্ট্র চায় না নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হোক ভারত। দুদিনের সফরে গতকাল পার্থ শহরে ছিলেন জয়শঙ্কর। তিনি বলেন, অনেকেই আমাদের আটকাতে চাইবে, কিন্তু স্থায়ী সদস্য পদের বিষয়ে 100% নিশ্চিত আমি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছে, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, চলমান গাজা যুদ্ধই শেষ যুদ্ধ নয়, ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের বিমান ও স্থল হামলায় নারী ও শিশুসহ শত শত ফিলিস্তিনি হতাহত, দুই পণবন্দি নিহত। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মিয়ানমার থেকে আসা সেনাদের দ্রুত ফেরত পাঠানো হবে, রোহিঙ্গা ইস্যুতেও হয়েছে ঐকমত্য। এবং ভারতের কৃষকদের বিক্ষোভ আন্দোলন কর্মসূচির পরিপ্রেক্ষিতে দিল্লিতে 12 মার্চ পর্যন্ত সমস্ত বড় সমাবেশ নিষিদ্ধ, 144 ধারা জারি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেইল করার ঠিকানা, রেডিও তেহরান 1982@gmail.com। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 1100048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।